35 বছরে বাংলাদেশ।
৩৫ বছরে বাংলাদেশ, আমাদের এই ধারাবাহিক পরিবেশনার চতুর্থ পর্বে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল ফারুক।
আমি মাসকাওয়াত আহসান।
আজকের বিষয় বাংলাদেশের সংবিধান সংশোধনী। ১৯৭২ সালের চৌঠা নভেম্বর বাংলাদেশের একটি সুলিখিত সংবিধান প্রণীত হয়। দেশে বিদেশে বহুল প্রশংসিত এই সংবিধানটিকে মোট ১৪টি সংশোধনী বরণ করতে হয়েছে। আজ আমরা সেই সংশোধনীগুলো সম্পর্কে কিছু বিশ্লেষণ দিতে চেষ্টা করব।
আমাদের আজকের অনুষ্ঠানের আলোচক দুজন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর এম জহির এবং ডক্টর শাহাদিন মালিক। বিশেষজ্ঞদের বিশ্লেষণে যাবার আগে চটজলদি জানিয়ে দেওয়া দরকার সংবিধানের সংশোধনীগুলো সম্পর্কে। ঢাকা থেকে হারুনুর রশিদ স্বপন জানাচ্ছেন বেদনাদায়ক ওই পরিসংখ্যান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের চৌঠা নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। ওই বছরের ১৬ই ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হয়। এ পর্যন্ত সংবিধানের ১৪টি সংশোধনী আনা হয়েছে। ১৯৭৩ সালের ১৫ই জুলাই সংবিধানের প্রথম সংশোধনী আনা হয়। এ সংশোধনীতে প্রধানত যুদ্ধাপরাধীদের বিচারের বিধান রাখা হয়। দ্বিতীয় সংশোধনী আনা হয় ১৯৭৩ সালের ২২শে সেপ্টেম্বর। সংশোধনীতে বিশেষ ক্ষমতা আইনের বিধান অন্তর্ভুক্ত করা হয়। ১৯৭৪ সালের ২৮শে নভেম্বর তৃতীয় সংশোধনীতে ভারতের সাথে কিছু ছিটমহল বিনিময়ের বিধান প্রণীত হয়। সংবিধানের চতুর্থ সংশোধনী আনা হয় ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি। এ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় শাসন ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়। ১৯৭৯ সালের ৬ই এপ্রিল প্রণীত হয় পঞ্চম সংশোধনী। এ সংশোধনীতে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ই এপ্রিল পর্যন্ত সামরিক শাসন সহ সব কাজকে বৈধ এবং এর বিরুদ্ধে আদালতে যাওয়ার অধিকার রহিত করা হয়। ষষ্ঠ সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ১০ই জুলাই। এ সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতি নিয়োগের বিধান করা হয়। ১৯৮৬ সালের ১১ই নভেম্বর সপ্তম সংশোধনী আনা হয় সংবিধানে। এ সংশোধনীর মাধ্যমে ১৯৮২ সালের ২৪শে মার্চ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সামরিক শাসনের সব কাজকে বৈধতা দেয়া হয়। সংবিধানের অষ্টম সংশোধনী আনা হয় ১৯৮৮ সালের ৯ই জুন। সংশোধনীতে সংবিধানের মৌলিক পরিবর্তন এনে ইসলামকে রাষ্ট্রধর্ম এবং জেলায় জেলায় হাইকোর্টের বেঞ্চ স্থাপনের বিধান প্রণীত হয়। পরে হাইকোর্টের বিধানটি উচ্চ আদালত বাতিল করে দেয়। সংবিধানের নবম সংশোধনী আনা হয় ১৯৮৯ সালের ১১ই জুলাই। সংশোধনীতে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর এবং একাদিক্রমে ২ মেয়াদের বেশি ওই দুটি পদে অধিষ্ঠিত না থাকার বিধান করা হয়। ১৯৯০ সালের ২৩শে জুন সংবিধানের দশম সংশোধনীতে জাতীয় সংসদে মহিলাদের ১০ বছরের জন্য ৩০টি সংরক্ষিত আসন নির্ধারণ করা হয়। সংবিধানের একাদশ সংশোধনী আনা হয় ১৯৯১ সালের ১০ই আগস্ট। এ সংশোধনীর মাধ্যমে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার বিধান করা হয়। ১৯৯১ সালের ১৮ই সেপ্টেম্বর সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র ও মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনা হয় ১৯৯৬ সালের ২৮শে মার্চ। সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৪ সালের ১৭ই মে সংবিধানের সর্বশেষ বা চতুর্দশ সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে মহিলাদের জন্য ৪৫টি সংরক্ষিত আসন ও আনুপাতিক হারে নির্বাচনের বিধান করা হয়।
বাংলাদেশের সংবিধানের এই সংশোধনীগুলো সংবিধানের মৌলিক চরিত্রকে ক্ষুণ্ণ করেছে। সংবিধানের চতুর্থ সংশোধনীতে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন সম্পর্কে ডক্টর এম জহির বলছিলেন,
এটা খুবই আনফরচুনেট, এটা খুবই দুঃখজনক যে ৩৫টা বছরে আমাদের ১৪টা সংশোধনী আনতে হলো। এর মধ্যে ১৯৭৫ সালে প্রথম যেটা হলো ফোর্থ অ্যামেন্ডমেন্ট যেটা হলো সেটাতে তো ওয়ান পার্টি করলেন বাকশাল, এবং সেইটাতে কিন্তু প্রথমেই কাঠামোটা খুব জোর ঘা খেলো একটা, যে একটা গণতান্ত্রিক একটা বহু পার্টি মাল্টি পার্টি একটা গণতান্ত্রিক সিস্টেম থেকে আমরা এক পার্টিতে চলে আসলাম সেখানে, এবং যা হবার হয়, যখনই এক পার্টি হয় তখনই একটা একটা হয়তো তখন একটা বিস্ফোরণ ঘটে। সেটা হলো ওই ৭৫ সালের জানুয়ারি থেকে ৭৫ সালে অগস্ট মাসে হলো আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা তিনি তো মারা গেলেন সপরিবারে।
চতুর্থ সংশোধনী সম্পর্কে ডক্টর শাহাদিন মালিকের ভিন্ন মত। তিনি মনে করেন ওই সময়ের বৈশ্বিক প্রেক্ষাপটকে মাথায় রেখে বিবেচনা করতে হবে সংশোধনীটির যৌক্তিকতা।
একটু উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি, এখন হলো বিশ্বায়নে মুক্তবাজারের যুগ, এখন আপনি চিন্তা করে দেখেন, আমাদের আইন কানুন সবকিছুই, সরকারের নীতি সবকিছুই বিশ্বায়ন মুক্ত বাজার বুঝে না বুঝে হোক ওটার জন্যই করা হচ্ছে। একইভাবে একটু বুঝতে হবে, 70-এর প্রথম দিকে ওইটা ছিল একদলীয় শাসনের যুগ, তখন আমাদের দেশে না, তখন আমাদের মতো তৃতীয় বিশ্বের প্রায় 40টা দেশে একদলীয় শাসনতন্ত্র ছিল। তখন মনে করা হতো যে অন্তত প্রায় যেটা বললাম যে 40টা দেশ, এবং যেই দেশগুলি একটু মনে করা হতো যে মোর সোভিয়েত ইউনিয়ন পন্থী বা সমাজতন্ত্রের প্রতি যাদের দুর্বলতা বেশি, এরকম প্রায় 40টা দেশেই কিন্তু তখন ওই বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে একদলীয় শাসন আনা হয়েছিল। কারণ তখন বিশ্বাস করা হতো ওইটাই মুক্তির পথ, এখন যেমন বিশ্বাস করা হচ্ছে যে বিশ্বায়ন মুক্তবাদে ইত্যাদি মুক্তির পথ। কথা কথা 20 বছর পরে মনে করা হয় যে এটা ভুল পথ ছিল, তখন 20 বছর পরের লোকজনেরা কিন্তু আমাদের এই 90 দশকের এই পদক্ষেপগুলিকে তো সহজে গ্রহণ করবে না। আমাদের বোধহয় 14 সংশোধনের ব্যাপারে তখন ওই সারা বিশ্বের পরিস্থিতিটা আমরা আমলে না নিয়ে একটা মূল্যায়ন করলে বোধহয় এটা যথার্থ হবে না।
1979 সালে 6ই এপ্রিল তৎকালীন জেনারেল জিয়ার সামরিক শাসনকে বৈধতা দিতে পঞ্চম সংশোধনী আনা হল, সেটাকে সংবিধান বাবচ্ছেদের শুরু বলে মনে করছেন ডক্টর শাহ মালিক।
যে দুটা সংশোধনী হয়েছিল সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য, সেটা হলো পঞ্চম এবং সপ্তম। সংবিধানের মূল কথা হলো যে সব ক্ষমতার মালিক জনগণ, অতএব নির্বাচনের বাইরে ক্ষমতা গ্রহণের কোনো স্কোপ বা কোনো ব্যাপার তো কনস্টিটিউশনের সংবিধানে নাই। এখন আমরা সবাই জানি যে আমাদের 2 বার হয়েছে নির্বাচন না করে অস্ত্রের জোরে সামরিক ক্ষমতার জোরে রাষ্ট্রপতি হয়েছে, দেশের ক্ষমতার ভার গ্রহণ করেছে। যখন আমি সংবিধানের নির্বাচন বাদ দিয়ে আমি যখন রাষ্ট্রপতি বা দেশের প্রধান হয়ে যাচ্ছি, তখন তো এটা সংবিধান পদ্ধতি না করে হচ্ছে, কিন্তু একটা বেআইনি কাজ তো চলতে পারে না। পঞ্চম সংশোধনীটা হয়েছে 1979 সালে, তখন সেই সময়ে যে সরকার ছিল নির্বাচন করে সেই সরকার ক্ষমতায় এসে তখন তারা বলল যে আমি প্রথমে তার আগে যখন 75-এ যখন ক্ষমতা দখল করেছিলাম, সংশোধনীতে বলা হলো যে এটা আমরা মনে করে নিচ্ছি যে আমার এই ক্ষমতায় আসাটা সংবিধানসম্মত হয়েছে।
একইভাবে 1986 সালের 11 নভেম্বর জেনারেল এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিতে সংবিধানে সপ্তম সংশোধনী আনা হয়। পঞ্চম আর সপ্তম সংশোধনীকে সংবিধানের জন্য সবচেয়ে ক্ষতিকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডক্টর এম জহির,
আপনি কি করবেন, যতবার বারবার সামরিক শাসন আসছে, আমাদের দেখা গেছে যে আমরা ডেমোক্রেসি রাখতে পারলাম না। 74 সালে ডেমোক্রেসি চলে গেল, 74 সালে ওয়ান পার্টি গভর্নমেন্ট হয়ে তো গেল, গোলমাল টানলো, তখন থেকেই তো গোলমাল হলো। তারপরে একটার পর একটা সামরিক শাসন আসছে, যারা আসছে তখন তো কেউ রাস্তায় নামেনি। যখন সামরিক শাসন হয়েছে, কথা হচ্ছে যে প্র্যাকটিক্যাবিলিটি অফ দি সামরিক শাসন অফ দি মার্শাল ল ওয়াজ নেভার ডাউটেড, এবং তখন যদি মেরে বার করে দিত তাহলে এই জিনিসটা হতো না। কিন্তু আমাদের আর্মি ওয়াজ নট স্ট্রং এনাফ টু রাইজ এগেনস্ট দোজ পিপল হু টুক ওভার পাওয়ার। এখন যদি আর্মি যদি আমাদের না ইয়ে করে, সামরিক শাসনকে যদি সাপোর্ট করে, তো বলার কিছু নেই। সেই জন্যে ওটাকে বৈধতা দেওয়ার জন্য এগুলো এসছে। এটা একটা দেশের একটা যদি দুঃখজনক অধ্যায়, তবু আমি বলবো যে এটাও একটা গৌরবজনক অধ্যায় যে আমরা সামরিক শাসন থেকে বেরিয়ে আসতে পেরেছি।
আরেকটি সংশোধনীকে বাংলাদেশের রাজনৈতিক চরিত্রে নেতিবাচক প্রভাব ফেলতে দেখা গেছে, সেটা হলো অষ্টম সংশোধনী। 1988 সালের 9ই জুন ইসলামকে রাষ্ট্রধর্ম করার মধ্য দিয়ে বাংলাদেশ হাঁটতে শুরু করল এক অন্য গন্তব্যের দিকে। ডক্টর শাহদিন মালিক,
অষ্টম সংশোধনীটা দুটো বড় অংশ ছিল, একটা হলো ইসলামকে রাষ্ট্রধর্ম করা, আর দ্বিতীয়টা ছিল যে আমাদের একটা হাইকোর্ট ভেঙে অনেকগুলি হাইকোর্ট করা। দুটাই দলীয় স্বার্থে হয়েছিল, তখনকার শাসক মনে করেছিল যে হাইকোর্টগুলি ভেঙে দিলে তার বিরুদ্ধে আন্দোলনটা স্তিমিত হয়ে যাবে, তো ওটাও তো জনস্বার্থে বলা যায় না। আর আগেও বলেছি আমাদের সংবিধানের 72 সালে যে অন্যতম প্রধান একটা স্তম্ভ ছিল ধর্মনিরপেক্ষতা, তো অষ্টম সংশোধনীতে সেটাও সামরিক সরকারের আমলে ধর্মনিরপেক্ষতার উঠিয়ে দিতে গিয়ে দুটো মেইন সংশোধন আনা হয়। প্রথম হলো ওখানে সংবিধানের 2 এর এতে যোগ করে বলা হয় যে আমাদের এখন রাষ্ট্রের ধর্ম ইসলাম, আর সংবিধানে আগে যেহেতু ধর্মনিরপেক্ষতা ছিল ওর জন্য 38 নম্বর অনুচ্ছেদে এটা বলা ছিল যে দেশে কোনো ধরনের ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল হতে পারবে না। অষ্টম সংশোধনের মাধ্যমে ওই 38 অনুচ্ছেদের ওই অংশটা যেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতে পারবে না ওই অংশটা বাদ দিয়ে দেওয়া হয়।
অষ্টম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম করার মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানের মূল চরিত্রে পরিবর্তন আনা হয়েছে। অবশ্য 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে তার প্রস্তুতি শুরু হয়েই গিয়েছিল। ডক্টর এম জহির,
এখন দেখেন এখানে যখন দেশ লিবারেটেড হলো, স্বাধীন হলো যখন, তখন কিন্তু আমরা সবাই লড়াই করেছিলাম সিকিউরিজমের জন্য। এবং এইখানে একটা জিনিস হচ্ছে, বাংলাতে সিকিউরিজম বলে মানে কনস্টিটিউশনে ঢোকানো হয়েছিল তখন ধর্ম নিরপেক্ষতা, কিন্তু আমি যা বুঝি সিকিউরিজম মানে হচ্ছে পার্থিব, যেটা সিকিউলার মানে পার্থিব, অর্থাৎ কিন্তু ওয়ার্ল্ডলি, ইট হাজ নাথিং টু ডু উইথ রিলিজিয়ন। ধর্ম নিরপেক্ষ কথাটাও বলা উচিত ছিল। এখন দেখা যাচ্ছে যে এইটা এই অ্যামেন্ডমেন্টটা চলে এসেছে, এবং শুধু তাই নয়, সিকিউরিজম জিনিসটা তো আগে জিয়া রহমান সবাই তারা উঠিয়ে দিয়েছিল, উঠিয়ে দিয়েছিল তবে ইন দ্য ইন আল্লাহ ট্রাস্ট বলেছিল এটাতে। এখন এই জিনিসটা করার পরে আল্লাহ ট্রাস্ট হয়তো থাকতে পারে, কিন্তু একটা রাষ্ট্রের ধর্ম কী করে ইসলাম হয়, যদিও আমার বোধগম্য হচ্ছিল, কিন্তু এটা রয়েছে এখানে।
জনস্বার্থে সংবিধান সংশোধনের বিধান রয়েছে, সে বিষয়টা বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে ঘটেছে দুবার। 1991 সালে 18ই সেপ্টেম্বর দ্বাদশ সংশোধনীতে এবং 1996 সালের 28শে মার্চ ত্রয়োদশ সংশোধনীতে। ডক্টর শাহদিন মালিক,
দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থা এসছে, আর ত্রয়োদশ সংশোধনীতে আমাদের নির্বাচনটাকে নিরপেক্ষ করার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার এসছে। তো এক অর্থে আমার দৃষ্টিতে এই দুইটাই জনস্বার্থে হয়েছে, কারণ অন্যদিকে দেখতে হবে যে আমাদের ব্যক্তির একটা পদায়ন করার জন্য কিন্তু সংবিধান সংশোধন করা হয়েছে। যেমন 11তম সংশোধন, যেখানে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন, উনি আবার প্রধান বিচারপতিতে পদে ফিরে আসার জন্য কিন্তু সংশোধন হয়েছে। তো এক অর্থে একদিকে ব্যক্তির জন্য, প্রধানত ব্যক্তির জন্য থেকে শুরু করে অন্যদিকে দুটো সংশোধনই মোটামুটি জনস্বার্থে করা হয়েছে বলে আমার মনে হয়।
ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান তৈরি হল তা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের পরিণতি এখনো অজানা। ডক্টর এম জহির,
এখন যে কথাটা উঠছে আবার যে 13th Amendment যে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা উঠছে, সেইটা নিয়ে দেখা যাচ্ছে যে তো লতিফুর রহমান সাহেবকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করেছে অপোজিশন পার্টি, তাদের মতে নাকি একটু একচোখা হয়েছে, কিন্তু তারা চাচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা আবার তারা সংশোধন চাচ্ছে। কিভাবে সংশোধন চাচ্ছে সেটা সম্বন্ধে কিছু কেউ বলছে যে এটা না, আমরা চাই যে সব পার্টি মিলিয়ে একটা করবে, তারপরে কথা হচ্ছে সব পার্টি মিলিয়ে যদি না হয় তাহলে কি হবে, সেখানে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে, এবং সেই এই প্রশ্নটা প্রকট হবে আরো কিছুদিন পরে। কারণ যে যিনি কেয়ারটেকার হবেন জাস্টিস হাসান, লাস্ট রিটার্নিং চিফ জাস্টিস, তাকে যদি আওয়ামী লীগ যদি তাকে না মানে, তাহলে তখন প্রশ্নটা হবে যে আওয়ামী লীগ কি করবে। আওয়ামী লীগ যদি এবং বিএনপি যদি অনার হয়ে থাকে, তাদের ইয়েতে মনে বলে যে আমরা তারা আমরা অ্যামেন্ড করবো না, আমরা সংশোধন করবো না, এইভাবেই থাকবে, এবং আওয়ামী লীগও বললো যে আমরা ইলেকশনে যাব না, তাহলে কি ইলেকশন না গেলে আওয়ামী লীগ আফটারঅল গত ইলেকশন আমরা দেখেছি এবং তার আগের ইলেকশনও দেখেছি 40-42% ভোট তারা পায়, তারা টোটাল সিট কম পেলেও 40-42 পায় তারা, বিএনপিও প্রায় প্রায় 40-42 ওরকম কাছাকাছি থাকে, একটু কম হয়তো। এখন যদি 40-42% একটা লার্জ চাপ যদি ইলেকশন যদি না যায়, যদি বয়কট করে, তাহলে সেই নির্বাচনের কতটা সেটা কাম্য, সেই জিনিসটা কত কাম্য, কতটা কাম্য হবে, যে সেই ফলাফল একটা ভয়াবহ একটা একটা ফলাফলের দিকে আমরা হয়তো চলে যেতে পারি এটাতে।
সম্প্রতি এক বিস্ময়কর রায়ে পঞ্চম সংশোধনীর বিভিন্ন বিষয়কে অবৈধ বলা হলে সংবিধানে জোর করে সংশোধনী আনা হলেই যে ইতিহাস তা মেনে নেবে, এমন সহজ সমীকরণ ভেঙে দেয়া হলো যেন।
এবার খুব সহজ একটা প্রশ্ন রাখা যাক, সংবিধান কেন? সংবিধান কি কেবলই ছাপার অক্ষরে পবিত্র এক দলিল? এই নাটকীয় প্রশ্নের অবতারণা এই জন্যই যে মঙ্গা পীড়িত বাংলাদেশের বেশিরভাগ মানুষের জন্য সুষম বণ্টনের অধিকার নিশ্চিত না করা গেলে সংবিধান নিয়ে এত আলোচনা অর্থহীন হয়ে পড়ে। ডক্টর শাহদিন মালিক,
আগে যেটা সংবিধানের যে সমাজের সব সম্পদের একটা সুষম বণ্টনের কথা বলা ছিল, স্বপ্ন ছিল যে এটা বাংলাদেশ এমন একটা দেশ হবে যেখানে কেউ খুব সাদামাটা বলছি, কেউ খুব গরিব না খেয়ে একবেলা খেয়ে থাকবে, আর সাংঘাতিক ধনী লোক হবে যে 2 কোটি টাকার একটা 4-চাক্কার গাড়িও 2 কোটি টাকা দিয়ে কিনতে পারবে, ওইরকম দেশ করার স্বপ্ন মুক্তিযুদ্ধ ছিল না। ধরুন ওই জিনিসটাও বাদ দিয়ে ফলে আমরা যেটা দেখছি, হ্যাঁ, দেশে প্রায় 3 কোটি লোক তিন বেলা পেট পুরে খেতে পারে না, আর কিছু লোক তো এখন বোধহয় একটা গাড়ি কিনছে দুই কোটি টাকার বেশি দিয়ে। ফলে আমার দৃষ্টিতে এটা আমরা একটা অসম সমাজের একটা বীভৎস উল্লাসে মেতে উঠেছি। মানে মনে পড়ছে গত বছর পত্রিকায় একই দিনে দেখেছিলাম যে মঙ্গার হেডলাইন হচ্ছে, আর ওই পত্রিকায় ওই দিনই দেখেছিলাম যে বাজারে নতুন গাড়ি এসছে দুইটা মডেলের, একটার দাম 1,25,00,000 টাকা, একটার দাম 1,35,00,000 টাকা। এই সমাজ না হওয়াটা বোধ হয় ছিল স্বপ্ন, আর ওই স্বপ্নর জায়গাগুলি এখন সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
বিদায় নিচ্ছে আব্দুল্লাহ আল ফারুক,
আমি মাসকাওয়াত আহসান।
আসছে বুধবার 35 বছরে বাংলাদেশ, আমাদের এই ধারাবাহিক পরিবেশনার পঞ্চম পর্বের বিষয় 35 বছরে বাংলাদেশের অর্থনীতি। আশা রাখছি আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন।